শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা প্রিয় শ্রোতা, আজ রবিবার, 20 জানুয়ারি 2019। বাংলাদেশ এবং ভারতে এখন রাত, আর এখানে ওয়াশিংটনে দুপুর। সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি সেলিম হোসেন আপনাদের আজকের বাংলা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানে আজ রয়েছে কেন্দ্রীয় সরকারের কাজকর্ম চালু করবার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা নিয়ে একটি রিপোর্ট।
থ্রি ইয়ার্স অফ লেজিসলেটিভ রিলিফ ফর 700,000 ডাকা রিসিপিয়েন্টস।
মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট রয়েছে ঢাকা থেকে।
বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা মামলার পলাতক আসামি গ্রেপ্তার করেছে।
কলকাতা থেকে রয়েছে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
গতকাল তৃণমূল কংগ্রেসের আহ্বানে ব্রিগেড সমাবেশে ব্যাপক জনসমাগম দেখে কোমর বেঁধে নেমে পড়েছে বামেরাও।
প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ
খবর, পড়ছি সরকার কবিরুদ্দিন। যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের মাসব্যাপী আংশিক অচলাবস্থা শাটডাউন খতম করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর কড়া অভিবাসন নীতিমালায় সমঝোতা করে যে প্রস্তাবের অবতারণা করেন, ডেমোক্রেট দলীয়রা কাল বিলম্ব না করে শটান তা প্রত্যাখ্যান করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মেক্সিকো সীমান্ত বরাবর সীমান্তের 370 কিলোমিটার দীর্ঘ ইস্পাতের বেড়া খাড়া করতে প্রয়োজনীয় $600 কোটি দেয়া হোক তাঁকে, এবং বিনিময়ে তিনি কিছু সংখ্যক অভিবাসীর বহিষ্কার আদেশ 3 বছরের জন্য মুলতুবি করতে সম্মত রইবেন। হোয়াইট হাউস কর্তারা বলছেন, নরমপন্থী কিছু সংখ্যক ডেমোক্র্যাট প্রেসিডেন্টের পরিকল্পনা সমর্থন জানাতে রাজি হবেন বলেই তাঁদের ধারণা। তবে অন্যেরা অবশ্য প্রথমে অচলাবস্থা খতম করতে প্রেসিডেন্টকে রাজি হতে বলছেন অভিবাসন ইস্যু নিয়ে আলোচনার আগে। প্রেসিডেন্টের পরিকল্পনা বিশিষ্ট কিছু সংখ্যক রক্ষণশীল ভাষ্যকারের বক্তব্যে বিরূপ মন্তব্যে সমালোচিত হচ্ছে। তাঁরা বলছেন, অভিবাসন ইস্যুতে নরম হলে তাঁর সমর্থকেরা পুনর্নির্বাচনকালে তাঁর সঙ্গ পরিত্যাগ করতে পারেন। গতকাল শনিবার তামাম দুনিয়া জুড়ে নারী আন্দোলন মিছিলের আয়োজন ছিল। এ নিয়ে এবার এটা ছিল তৃতীয় নারী আন্দোলন মিছিল। প্রথমটা হয়েছিল 2017 সালে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হবার একদিন পর। ওয়াশিংটনে গতকাল যে নারী সমাবেশ হয়, আকারে তা 2 বছর আগের সেই নারী সমাবেশের চেয়ে তুলনামূলকভাবে বেশ কিছুটা ছোটই ছিল। ওই সময় ওয়াশিংটনের অন্তর্বর্তীকালীন পুলিশ প্রধান ছিলেন পিটার নিউশ্যাম। তিনি সেদিন বলেছিলেন, ওয়াশিংটনের ন্যাশনাল মলে যেন আর তিল ধারণেরও জায়গা নেই, জনসমাগম এতই বিশাল। এবারের নারী সমাবেশ বেশ কয়েক নারী আন্দোলন নেত্রীর বর্ণবাদী ইহুদি বিরোধী মন্তব্য বলে অভিযুক্ত বক্তব্যের কারণে ঘুলিয়ে যায়, এমনটাই অভিযোগ শোনা যাচ্ছে। সংগঠকেরা বারবারই কোনো রকমের অসদাচরণজনিত বক্তব্য বা মন্তব্যের অভিযোগ অস্বীকার করেছেন। এসব সত্ত্বেও যুক্তরাষ্ট্রের প্রায় সবকটি রাজ্যেই সমাবেশ হয়েছে। সমাবেশে যুক্তরাষ্ট্র কংগ্রেসে অধিক সংখ্যক নারী সাংসদের অন্তর্ভুক্তিতে হর্ষ ব্যক্ত করা হয়। সরকারি আংশিক অচলাবস্থা ও ট্রাম্প প্রশাসনের নীতিভঙ্গির বিরুদ্ধে প্রতিবাদ জ্ঞাপন করা হয়। অভিবাসন ও পুনর্জনন অধিকার নিয়ে ট্রাম্প শাসনামলের অবস্থানের প্রতি ধিক্কার ব্যক্ত করা হয়। এদিন ওই নারী সমাবেশ হয় কানাডা, মেক্সিকো, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ইসরায়েল, নাইজেরিয়া, ইউগান্ডা, জাম্বিয়া, দক্ষিণ আফ্রিকা এবং অন্যান্য দেশেও। সিরিয়ায় রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, রাজধানী শহরে সংঘটিত বিস্ফোরণ মনে হয় সন্ত্রাসী হামলাই। রবিবার সকালে দামেস্কে সংঘটিত ওই বিস্ফোরণে হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ঘটনাস্থল অভিমুখী সকল সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় 8 বছর স্থায়ী গৃহযুদ্ধে সিরিয়ায় এরকম হামলায় বহু লোক প্রাণ হারিয়েছেন। আফগানিস্তানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া শেষ হয় আজ রবিবার দিন। প্রেসিডেন্ট আশরাফ গানি এবং তার ক্ষমতাসীন সরকারে শরিক পক্ষ আবদুল্লাহ আবদুল্লাও প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের মধ্যে সামিল রয়েছেন। গানি এবং 2014 সালের বিরোধিত নির্বাচন শেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পন্ন রফা মোতাবেক প্রধান নির্বাহী কর্তারূপে নিযুক্ত আবদুল্লাহ আবদুল্লাহ নিরপেক্ষ নির্বাচন কমিশন IEC মনোনয়নপত্র দাখিল পর্ব বন্ধ করবার ঠিক আগের মুহূর্তে মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনী এ প্রক্রিয়ার আগমুহূর্তে ভোরের দিকে আফগানিস্তানের পূর্বাঞ্চলবর্তী লোগার প্রদেশে আত্মঘাতী গাড়ি বোমার হামলা হয় সরকারি গাড়িবহরের ওপর, যাতে আরক্ষা বাহিনীর কম হল 8 সৈনিক নিহত হয় এবং তালেবানদের বিদ্রোহী তৎপরতার মুখে দেশটির আরক্ষা বাহিনী আবার নতুন দফায় গুরুতর চ্যালেঞ্জের মুখে গিয়ে পড়ে নতুন করে। নিরপেক্ষ নির্বাচন কমিশন IEC বলছে গোড়ায় এ নির্বাচন হবার কথা ছিল এপ্রিলের 20 তারিখে, এখন ওটাই যে 20 জুলাইয়ের জন্য পুনর্নির্ধারিত হয়েছে তাতে সমস্যাদির ফয়সালায় এবং সুষ্ঠু ভোট অনুষ্ঠানের আয়োজনে যথেষ্ট সময় মিলবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া রিজার্ভের টাকা উদ্ধারে চলতি মাসেই তারা নিউ ইয়র্কের আদালতে মামলা করতে যাচ্ছেন। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন এর উপর মতিউর রহমান চৌধুরী।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন,
প্রিপারেশন নিচ্ছি মামলা করার জন্য, তো মামলাটির সময় হলো আমাদের এই মাসে মাঝে আমরা করবো ভাবছি।
আন্তর্জাতিক আদালতের আইন অনুযায়ী মামলাটি 3রা ফেব্রুয়ারির মধ্যে দায়ের করতে হবে। অর্থমন্ত্রী বলেছেন এই সময়ের মধ্যেই তা করা সম্ভব। 2016 সালের 4ঠা ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে $10,10,00,000 চুরি হয়। সুইফটের নিরাপত্তা ব্যবস্থা হ্যাক করে 5টি সুইফট বার্তার মাধ্যমে চুরি হওয়া এই অর্থের মধ্যে শ্রীলঙ্কায় যাওয়া $2,00,00,000 ফেরত আসে, কিন্তু ফিলিপাইনে যাওয়া $8,10,00,000 মধ্যে এখনও ফেরত আসেনি $6,67,00,000। তদন্ত কমিটির রিপোর্টে এই টাকা চুরির জন্য বাংলাদেশ ব্যাংকের 8 কর্মকর্তার গাফলতি, দায়িত্বে অবহেলা ও অসতর্কতাকে দায়ী করা হয়। রিজার্ভ চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফিলিপাইনের RCBC ব্যাংকের শাখা ব্যবস্থাপক মায়া সান্তোষ দিগুইতোকে 56 বছরের সাজা দিয়েছেন সে দেশের আদালত। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন। তাঁর হাতে রয়েছে আরেকটি রিপোর্ট এবং এই রিপোর্টের মুখবন্ধটি এরকম যে বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপুমণি জানিয়েছেন, প্রশ্ন ফাঁস এড়াতে SSC ও সমমানের পরীক্ষার সময় দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। মতিউর রহমান চৌধুরী কি বলেন আপনি?
আপনি ঠিকই বলেছেন, SSC ও সমমানের পরীক্ষার জন্য সব ধরনের কোচিং সেন্টার এক মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 2রা ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হওয়ার 7 দিন আগে 27শে জানুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখা হবে। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এই তথ্য জানিয়েছেন, তবে তিনি এটাও জানিয়েছেন আরো বিশেষ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। অ্যালুমিনিয়ামের ফয়েল প্যাকেটের মোড়ানো অবস্থায় প্রশ্নপত্র কেন্দ্রে পাঠানো, পরীক্ষা কেন্দ্রে 200 গজের মধ্যে 144 দ্বারা জারি সহ CCTV মাধ্যমে মনিটরিং, অভিভাবকদের কেন্দ্রের সামনে জটলা তৈরি করতে না দেয়া, এখন থেকে সোশ্যাল মিডিয়া সহ সম্ভাব্য প্রশ্ন ফাঁসের জায়গাগুলো সূক্ষ্ম গোয়েন্দা নজরে রাখা, পরীক্ষার 30 মিনিট আগে লটারির মাধ্যমে প্রশ্নের সেট নির্ধারণ করা, হল সচিব সহ 2 জন ছাড়া বাকিদের মোবাইল ফোন বহন নিষিদ্ধ রাখা, এই ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্ত্রী জানান এবছর 4,967টি কেন্দ্রে 25,73,851 জন শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেবে।
জি, রবিবার সচিবালয়ে জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা সম্পর্কিত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি চৌধুরী সাহেব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ রিপোর্টের জন্য। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলশানে হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার মামলার পলাতক আসামি মামুনুর রশিদ রিপনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন আমাদের অপর বাংলাদেশ সংবাদদাতা জহুরুল আলম।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব রোববার জানিয়েছে, শনিবার গভীর রাতে গাজীপুর জেলার বোটবাজার এলাকায় একটি বাস থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন JMB-র অন্যতম সুরা সদস্য রিপনকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানিয়েছে সদ্য গ্রেপ্তার হওয়া JMB-র এই সদস্য হোলি আর্টিজান হামলার পরিকল্পনা এবং অর্থ ও অস্ত্র সরবরাহের কাজে যুক্ত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। পরে পুলিশ রিপনকে আদালতে হাজির করলে আদালত জিজ্ঞাসাবাদের জন্য তাকে 5 দিনের রিমান্ডে পাঠিয়ে 2016 সালের 1লা জুলাই রাতে হোলি আর্টিজানে জঙ্গি হামলায় 18 জন বিদেশি নাগরিক সহ 20 জন নিহত হন। এছাড়া পরদিন সকালে সেনা কমান্ডারদের অভিযানে 5 জঙ্গি সহ 6 জন নিহত হয়। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বিশ্বের সবচেয়ে বর্ষীয়ান ব্যক্তি জাপানের মাসাজো নোমাকা নিদ্রামগ্ন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন 113 বছর বয়সে। জাপানের অসরো শহরে নিজ বাড়িতে আজ রবিবার ভোরের বেলায় জানিয়েছেন তার পরিবারের লোকজন। তার নাতনি ইউকো কিয়োদো নিউজ বার্তা সংস্থাকে জানান যে কাউকে কোনোরকম জ্বালাতন করেননি, চুপচাপ চুপিসারে চিরনিদ্রার গোলে ঢলে গিয়েছেন মাসাজো নোমাকা। মাসাজোনো মাকার জন্ম হয়েছিল 1905 সালে অ্যালবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব প্রকাশ পাবার মাত্রই কমাস আগে। তাঁর স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধা রইল। আর এই সঙ্গেই শেষ হচ্ছে বিশ্ব সংবাদ, আপাতত এখানেই।
আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্টজে। বিশ্ব সংবাদে শুনেছেন যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত দেয়াল নির্মাণ নিয়ে একটি রিপোর্ট। এই দেয়াল নির্মাণের অর্থ বরাদ্দ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক দলের আইন প্রণেতাদের মধ্যে সমঝোতা না হওয়ায় কেন্দ্রীয় সরকারের কাজকর্ম আংশিক বন্ধ রয়েছে 4 সপ্তাহেরও বেশি সময় ধরে। এই অবস্থার অবসান কল্পে নানা প্রয়াসের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার একটি পরিকল্পনা ঘোষণা করেছেন। ওভাল অফিসে দেয়া বক্তৃতায় তিনি বলেছেন,
This plan solves the immediate crisis, and it is a horrible crisis. It is a humanitarian crisis like we rarely see in our country.
প্রেসিডেন্টের মূল বক্তব্য হচ্ছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে মানবাধিকার সংকট চলছে এবং তার প্রতি জরুরিভাবে নজর দেওয়া দরকার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান শাটডাউন বা কেন্দ্রীয় সরকারের কাজকর্ম বন্ধ অবস্থা খুলে দেওয়ার লক্ষ্যে তাঁর পরিকল্পনায় সীমান্ত দেয়াল নির্মাণের অর্থ বরাদ্দের বিপরীতে ডাকা কর্মসূচি, অর্থাৎ শিশু অবস্থায় বাবা মার সঙ্গে যুক্তরাষ্ট্রে আসবার পর বাবা মার কাগজপত্রবিহীন অবস্থা থাকার পরও যুক্তরাষ্ট্রে সাময়িক বৈধতা পাওয়া কর্মসূচি আরও বর্ধিত করার জন্য কথা বলেছেন। তিনি যেমন বলেন,
I am here today to break the logjam and provide Congress with a path forward to end the government shutdown and solve the crisis.
তবে বিরোধী ডেমোক্রেটিক দলের পক্ষ থেকে তা গ্রহণ করা হয়নি। হাউস স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, শাটডাউন নিঃশর্তভাবে বন্ধ করে কেন্দ্রীয় সরকারের কাজকর্ম পুরোপুরি চালু করতে হবে আগে, তারপর অন্য আলোচনা। শনিবার বিকেলে হোয়াইট হাউসের ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি শাটডাউন বন্ধ করে ফেডারেল সরকারের কাজকর্ম চালু করবার লক্ষ্যে ডেমোক্রেটদের সঙ্গে সমঝোতার জন্য প্রস্তুত রয়েছেন। বলেছেন, দক্ষিণ সীমান্তে স্টিলের দেয়াল নির্মাণের জন্য যে প্রায় 6 মিলিয়ন বা 600 কোটি ডলার দরকার, তা বরাদ্দে রাজি হলে তিনি ঢাকা কর্মসূচি 3 বছরের জন্য বাড়াতে রাজি রয়েছেন, যেমনটি প্রেসিডেন্ট বলেন।
3 years of legislative relief for 700,000 DACA recipients brought here unlawfully by their parents at a young age many years ago. This extension will give them access to work permit.
বলছিলেন, ঢাকা কর্মসূচির আওতায় থাকা 7 লক্ষ তরুণ তরুণী যারা বাবা মার সঙ্গে শিশু অবস্থায় এদেশে এসেছেন এবং পরে তার বাবা মা অবৈধ হয়েছে এবং তাদেরকে কাজের অনুমতি, সোশ্যাল সিকিউরিটি দেয়া এবং বহিষ্কারাদেশ বন্ধ করার যে পরিকল্পনা, তা 3 বছরের জন্য বাড়ানো হবে। প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্যে ওই পরিকল্পনার দ্বিতীয় প্রস্তাব হিসেবে টিপিএস কর্মসূচি বাড়ানোর কথাও বলেছেন।
Secondly, our proposal provides a 3-year extension of temporary protected status or TPS. This means
TPS বা সাময়িক অনুমতিতে রয়েছেন যারা, তাদের ওই কর্মসূচি 3 বছরের জন্য বাড়ানো হবে, এমন কথাও তিনি বললেন। প্রেসিডেন্ট বললেন, আমাদের অভিবাসন ব্যবস্থা অনেক আগে থেকেই ভঙ্গুর অবস্থায় রয়েছে আর তার ফল ভোগ করছি আমরা, সেজন্য এই পরিকল্পনা গ্রহণ করবার জন্য তিনি বিরোধী পক্ষের প্রতি আহ্বান জানান।
This is a common sense compromise both parties should embrace. The radical left can never control our borders. I will never
President bolchilen eti du doler jonnei majhamaji obosthay thakbar moto ekti samjhota ebong eta grohon kora uchit. Bampottira kokhonoi amader shimante niyontron grohon korte parbe na, ami ta hote debo na. দেয়াল চিরস্থায়ী নয়, এর মাধ্যমে বহু মানুষের জীবন রক্ষা হবে, বাইরে থেকে আমাদের দেশে মাদক আসা বন্ধ হবে। 10 মিনিটের বক্তৃতায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, দক্ষিণ সীমান্ত দিয়ে শুধু অবৈধ অভিবাসী নয়, মাদক চোরাচালান হচ্ছে, এসব বন্ধ করা দরকার। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানান, তারা আশা করছেন মধ্যপন্থী ডেমোক্রেটরা প্রেসিডেন্টের এই প্রস্তাব গ্রহণ করবেন। অন্যেরা ইতিমধ্যেই বলেছেন, প্রেসিডেন্টকে আগে কেন্দ্রীয় সরকারের কাজকর্ম চালু করতে হবে, তারপর অভিভাষণ বিষয়ক আলোচনা। স্পিকার ন্যান্সি পেলোসি প্রেসিডেন্টের পরিকল্পনাকে বলেছেন এটি সংকট সমাধানের পক্ষের মত নয়। ভয়েস অফ আমেরিকার হোয়াইট হাউসের ব্যুরো প্রধান স্টিভ হারমানের মতে, প্রেসিডেন্টের পরিকল্পনা নিয়ে নানা সমালোচনা হচ্ছে। অনেকেই বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প অভিভাষণ বিষয়ে ছাড় দিচ্ছেন না এই ভেবে যে আগামী বছর নির্বাচনে এর ফলাফল তার বিপক্ষে যেতে পারে। যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম সময়ের জন্য চলছে এই শাটডাউন বা সরকারের কাজকর্মের আংশিক বন্ধ অবস্থা। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার খরচ বাবদ প্রেসিডেন্ট ট্রাম্পের দাবিকৃত $5.7 বিলিয়ন অর্থাৎ $570 কোটি বরাদ্দে ডেমোক্রেট আইন প্রণেতারা রাজি না হওয়ায় ফেডারেল সরকারের বাড়তি ব্যয় বরাদ্দে আটকে যায় এবং শেষ পর্যন্ত 22শে ডিসেম্বর থেকে শুরু হয় এই শাটডাউন। আর এই অবস্থা বন্ধ করে সরকারি কাজকর্ম খোলার দাবিতে ফেডারেল কর্মীরা বিক্ষোভ পর্যন্ত করে বিভিন্ন স্থানে। এই মুহূর্তে আমাদের বেতন চাই, এই স্লোগান মুখে নিয়ে রাস্তায় নামতে হয় কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের শাটডাউন বন্ধের দাবিতে সোচ্চার তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। ফেডারেল সরকারের কর্মচারীদের অনেকেই বলছেন অন্যের সাহায্য নিয়ে চলতে হচ্ছে তাদের। আত্মীয় বন্ধু অনেকেই খাদ্য নগদ অর্থ দিয়ে সাহায্য করছেন বেতন বন্ধ হওয়া 8 লাখ কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের অনেককেই। তারা কেউ কোনোদিন হয়তো ভাবেনি যে তাদেরকে অন্যের কাছ থেকে সাহায্য নিয়ে চলতে হবে। এদের জন্য ফুড ব্যাংক খোলা হয়েছে দেশের বিভিন্ন স্থানে। যে সকল স্কুল শিক্ষার্থীরা স্কুলে ফ্রি এবং কম মূল্যে খাবার পায় তাদের অনেকেও এই ফুড ব্যাংকে বেতন না পাওয়া সরকারি কর্মচারীদের জন্য দান করেছেন। নর্থ ক্যারোলাইনার স্কুল শিক্ষার্থীদের লাঞ্চ আইটেম কমিয়ে কিছু বাঁচিয়ে ডোনেট করা হচ্ছে ফুড ব্যাংকে। এই শাটডাউনের প্রভাব পড়েছে সরকারি বেসরকারি সকল পর্যায়ে। আমাদের সহকর্মী মারিয়ামা দিয়ালা শাটডাউনের প্রভাব নিয়ে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছেন। তিনি কথা বলেছেন ল্যাম্বার্ট নামের এক ফেডারেল অফিসিয়ালের সঙ্গে। তার 5-6 বছর বয়সী 2 সন্তানের জন্য খাবার জোগাড় নিয়ে তিনি চিন্তিত।
The sooner they can do something about it, the better it'll be for us low-income families.
ল্যাম্বার্ট বলছিলেন, যত দ্রুত এই অবস্থার অবসান ঘটে ততই আমাদের জন্য মঙ্গল। আমাদের মতো স্বল্প আয়ের মানুষের পরিবারের জন্য তা মঙ্গলজনক। ক্যালিফোর্নিয়া টিএসএ ইউনিয়ন নেতারা মনে করছেন এই শাটডাউন বেশি প্রলম্বিত হয়েছে। তারা আশা করছেন এর দ্রুত অবসান হবে। ওয়াশিংটনে অনেক পরিবার প্রতিবাদ করেছে, বিক্ষোভ করেছে শাটডাউন বন্ধ করে সরকারের কাজকর্ম খুলে দেওয়ার দাবিতে। স্মিথ নামের এক দোকান মালিক বললেন কিভাবে শাটডাউনের প্রভাব পড়েছে তার ব্যবসায়। বলছিলেন, আমি এই পণ শপ চালাচ্ছি বহুদিন ধরে, নানাভাবে মানুষকে সহায়তা করে আসছি, এখন আর পারছি না। শাটডাউন যতদিন গড়াচ্ছে পরিস্থিতি ততই খারাপ হচ্ছে। প্রতিটি খাতেই এর প্রভাব পড়ছে। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের ওপর সবচেয়ে বেশি বিরূপ প্রভাব পড়ছে। মোহাম্মদ বাদানামের এই ফুড ভেন্ডর তার ট্রাকে ফালাফল বিক্রি করে ওয়াশিংটন ডিসিতে 2014 সাল থেকে তার পরিবার চালাচ্ছেন। এবারই প্রথম তাকে এই দুরবস্থার মুখোমুখি হতে হলো। জানালেন শাটডাউনের পর তার বিক্রি অনেকটা বন্ধই হয়ে গেছে, কমে গেছে অনেক।
Usually I do in this area I do like 60-70 customers. So far maybe I did like 19 customers today.
বলছিলেন সাধারণভাবে আমি আগে 70 জনের মতো ক্রেতা পেতাম, আজকের হিসাবে আমি মাত্র 19 জন ক্রেতা পেয়েছি। অবস্থা খারাপ হতেই চলেছে দিন দিন। বাদা বললেন এই অবস্থা চলতে থাকলে সংসার চালাতেই পারবো না আমি, আগামী সপ্তাহ নাগাদ এই অবস্থা চললে আমাকে অন্য চাকরি খুঁজতে হবে। যুক্তরাষ্ট্রে অন্যান্য অভিবাসী সম্প্রদায়ের পাশাপাশি শাটডাউনের প্রভাব পড়েছে বাংলাদেশি আমেরিকান পেশাজীবীদের ওপরও। জাকারিয়া চৌধুরী তাদেরই একজন। নিউ ইয়র্কে পারফিউম ব্যবসায়ী জাকারিয়ার সঙ্গে কথা হয়। শাটডাউন আপনি কিভাবে দেখছেন এবং এর প্রভাব আমেরিকাতে কিভাবে পড়েছে, আমাদের জীবনে কিভাবে পড়েছে?
আমি জাকারিয়া চৌধুরী, প্রবানার এক্সিকিউটিভ সেক্রেটারি। এই গভর্নমেন্ট শাটডাউনের কারণে আমাদের বিশেষ করে মাঝারি বিজনেস গুলোতে ব্যাপক প্রভাব পড়েছে। মানুষ অনেকটা অনিশ্চয়তার ভিতরে তার দিন যাচ্ছে, অনেকে চিন্তা করছেন যে কি হবে, যার কারণে অনেক ব্যবসা বাণিজ্যে অনেক স্থবিরতা। আর আমরা বিশেষ করে প্রবাসী বাঙালি কমিউনিটির ভিতরে একটা, বিশেষ করে এমিগ্রেন্টদের মধ্যে একটা শঙ্কা দেখা দিয়েছে। তারা বুঝতে পারছেন না যে কি হতে যাচ্ছে আমেরিকার অর্থনীতি এবং আমেরিকার ভবিষ্যৎ। তাই সকল মহলে উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে আর কি।
যুক্তরাষ্ট্রের সবগুলো বাংলাদেশি অধ্যুষিত রাজ্যেই শাটডাউনের প্রভাব পড়েছে কোনো না কোনো ভাবে। ফ্লোরিডার এক ছোট শহরে বসবাস করেন সাধারণ ব্যবসায়ী বখতিয়ার। কি প্রভাব পড়েছে শাটডাউনের এমন প্রশ্নে তিনি জানালেন,
আমি মোহাম্মদ বখতিয়ার রহমান, ফোর্ট মায়ার্স ফ্লোরিডা থেকে ফ্লোরিডায় থাকি। আমার এখানে বিজনেস আছে। এই শাটডাউনের জন্য এখন অনেক কাস্টমার আগের মতো আর বাই করছে না, কারণ আগে যত করতো এখন কম করতে, তারা ওয়েট করতেছে যে আবার যখন এটা খুলবে তারপরে তারা আবার কিনবে এবং তারা অনিশ্চিত যে কি হবে না হবে, কবে খুলবে, এগুলো তারা জানে না, যার জন্য বিজনেসে এফেক্ট করতেছে।
ঘরে থেকে সন্তানদের দেখাশোনা করেন নিউ ইয়র্কের গৃহিণী মিসেস খোকন। শাটডাউনের প্রভাব সম্পর্কে তার মন্তব্য জানতে চাইলে বললেন, এই যে গভর্নমেন্ট শাটডাউন চলছে, ফেডারেল গভর্নমেন্টের কর্মীদের বেতন হচ্ছে না, তো এটার প্রভাব সাধারণ মানুষের জীবনে?
আমি মেইনলি আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করছিলাম, স্কুলে মেইনলি কোনো প্রভাব এখনো পড়ে নাই, বলতে ছোট ছোট সিটি চালাচ্ছে, স্টেট চালাচ্ছে। আর এমনিতে কিছু মানুষদের একটু দুশ্চিন্তা আছে যাদের ইমিগ্রেশনের প্রবলেম, যাদের কাগজ মোটামুটি প্রসেসিং এ ছিল, ইন্টারভিউ ছিল, ওরা ওইগুলাতে তো যেতে পারতেছে না, ওগুলো
মানুষের হাতে টাকা পয়সা নেই আর কি, যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তারা বেতন পাচ্ছে না যার কারণে কেনাকাটা। আপনি কি কাজ করেন নাকি?
না না, আমি কাজ করি না, আমার ছোট দুইজন, একজন 4 বছর একজন 6 বছর।
পেনসিলভেনিয়ার বাংলাদেশি আমেরিকান মফিজুল ইসলাম জানালেন, শাটডাউনের প্রভাব পড়েছে পেনসিলভেনিয়ায় সর্বত্রই।
আমি মফিজুল ইসলাম পেনসিলভেনিয়া ল্যান্ডেল থেকে বলছি। আমেরিকার যে বিশাল এই তাৎক্ষণিক শাটডাউনের কারণে আমাদের কিছু প্রবাসী বাংলাদেশে এফেক্টেড হয়েছেন যারা ফেডারেল জবের সাথে জড়িত, তারা ফিলাডেলফিয়া এবং হ্যারিসবার্গে বসবাস করে থাকেন। আমাদের আমি যতটুকু মানে আমাদের একটা মর্নিং সান বোরোর রিপোর্ট থেকে জানতে পেরেছি যে 12,663 ফেডারেল ওয়ার্কার পেনসিলভেনিয়াতে এফেক্টেড হয়েছে টোটাল, যার ভিতরে হোমল্যান্ড সিকিউরিটি, তারপরে হাউজিং, আরবান ডেভেলপমেন্ট এন্ড ট্রান্সপোর্টেশন, এগ্রিকালচার আর আছে হলো।
আমার প্রশ্ন হলো যে ফেডারেল কর্মী ছাড়াও আপনার এমনি সাধারণ অন্যান্য পেশায় যারা আছে ওদের উপরে কি এটার কোনো প্রভাব মনে হচ্ছে আপনার পড়েছে, আপনি নিজের কি মনে হয়? কিংবা আপনার সিটিতে ধরেন যারা বাংলাদেশি ট্যাক্সি চালায় কিংবা ছোট ব্যবসা করে, এদের কারোর কেনাকাটা কমা বা যাত্রী কমে গেছে এরকম কিছু আপনার রিয়াকশন পেয়েছেন কারোর কাছ থেকে?
কেনাকাটার যে বিষয়, যেটা আমি যেটা নিজেও ফিল করছি যে জিনিসপত্রের দাম একটু বাড়তি আগের চেয়ে, এবং যেটা নিয়ে আসলে আমাদের মানে এখানে যারা মধ্যবিত্ত আছে যারা ফিলাডেলফিয়া এবং আরবান এই সাইডে বাস করেন যারা বাক কাউন্টির দিকে, তারা একটু এই ব্যাপারে চিন্তিত যে জিনিসপত্রের দাম আসলে বেড়ে চলছে।
আটলান্টিক সিটির হোলসেলার সালে লিটন আশা করছেন দ্রুত এ সমস্যার সমাধান হবে এবং ব্যবসা বাণিজ্য সহ যুক্তরাষ্ট্রের সকল ক্ষেত্রে শাটডাউনের প্রভাব যা পড়েছে তা দ্রুত কেটে যাবে। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের সেনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন তিনি আশা করছেন ইসলামিক স্টেটকে সম্পূর্ণভাবে পর্যদুস্ত না করা পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে সব সৈন্য প্রত্যাহার করে নেবেন না। আঙ্কারায় গ্রাহাম বলেছেন আইসিসকে ধ্বংস করবার লক্ষ্য এখনও পর্যন্ত অর্জিত হয়নি। যুক্তরাষ্ট্রের এই বিধায়ক বলেন কোনো পরিকল্পনা ছাড়াই সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহার বিশৃঙ্খলা সৃষ্টি করবে। সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার নিয়ে যুক্তরাষ্ট্র প্রশাসনের ভেতরে যে দ্বিমত রয়েছে তার কারণ এবং আনুষঙ্গিক বিষয় নিয়ে নিউ ইয়র্কের প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহর সঙ্গে কথা বলেছেন আনিস আহমেদ।
জনাব সৈয়দ মাহমুদুল্লাহ, সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের যে অঙ্গীকার ব্যক্ত করেন প্রেসিডেন্ট ট্রাম্প, সে নিয়ে খোদ তাঁর প্রশাসনে দ্বিমত লক্ষ্য করা গেছে। আমরা জানি যে এই ঘোষণার পর প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস পদত্যাগ করেছেন, প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিভাগের কিছু কর্মকর্তাও পদত্যাগ করেন। এমনকি তুরস্কে সফররত যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহামও আশা প্রকাশ করেছেন যে এই প্রত্যাহার ধীর গতিতে হওয়া উচিত। তো সৈন্য প্রত্যাহার নিয়ে এই সংশয় এবং ভিন্ন মত কেন?
এই ভিন্ন মতটা কিন্তু ওই যে সিরিয়ায় হস্তক্ষেপ করার সময় ভিন্ন মত ছিল। ভিন্ন মতটা একটা দেশে বিভিন্ন ভাইটাল ন্যাশনাল ইন্টারেস্ট বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হয়, দেখা হয়। কিন্তু এখন ওখানে যেহেতু যুক্তরাষ্ট্র জড়িয়ে গেছে, হঠাৎ করে তার সৈন্য প্রত্যাহার এই ব্যাপারটা নানা ধরনের নাজুক পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি ইন্টারেস্ট নিয়ে যারা দেখভাল করেন, যারা এই সমস্ত বিষয়ে নজরদারি করেন, সবার ভিতরে একটা উদ্বেগ আছে। প্রথম কথা হচ্ছে এখানে সিরিয়াতে একেবারে আপনার রাশিয়া তার অবস্থান খুবই শক্তিশালী করে ফেলেছে। রাশিয়ার কারণেই এই পরিস্থিতি এত দীর্ঘ প্রলম্বিত হলো। নতুবা প্রথম দিকে যখন আরব স্প্রিং দেখা দিয়েছিল, সে সময় আসাদের বিরুদ্ধে মানে গণ অভ্যুত্থানের মতো সিচুয়েশন তৈরি হলো, তখন আসাদের অবস্থা নাজুক হয়ে যেতে পারত। রাশিয়া প্রচন্ড ভাবে তাকে সমর্থন দিয়েছে, যুদ্ধাস্ত্র সরবরাহ করেছে, ঘাঁটি তৈরি করে দিয়েছে এবং এমনকি সৈন্য সরবরাহ করেছে অ্যাডভাইজার হিসেবে। এখনো তারা সেটা সাপ্লাই করে চলেছে এবং যুক্তরাষ্ট্রের যারা এটার বিরোধিতা করছেন সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহার, একটা ব্যাখ্যা করার দরকার। যুক্তরাষ্ট্রের অল্প কিছু কয়েক হাজার মাত্র সৈন্য সেখানে, এরা সেখানে যুদ্ধ করছে না, কেউ সশস্ত্র সমরে নিয়ে, এরা অ্যাডভাইজারি রোলে আছে। তার মধ্যে এই দেখেন প্রেসিডেন্ট ওখান থেকে প্রত্যাহার করার ঘোষণা দিলেন মাসখানেক মাত্র, আর তিন চার দিন আগে সেখানে ইসলামিক স্টেটের একটা হামলায় তাদের চারজন মার্কিন মারা গেছেন, মার্কিনই, তার মধ্যে দুইজন সৈন্যবাহিনীর। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি নিয়ে যারা জাতীয় নিরাপত্তা নিয়ে ভাবিত নজরদারি করেন, তাদের আশঙ্কা হচ্ছে এখানে ওই অঞ্চলে রাশিয়ার অবস্থান আরো শক্তিশালী হবে, এক। দুই নম্বর, ইরানের অবস্থান শক্তিশালী হবে এবং ইরানের অবস্থান কোন অবস্থাতেই তারা শক্তিশালী করতে দিতে চায় না। ফলে ইরানের অবস্থান শক্তিশালী হওয়া মানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে সমস্ত স্বার্থ আছে, ইন্টারেস্ট, সেগুলো ক্ষতিগ্রস্ত হবে। যুক্তরাষ্ট্রের যে মিত্র রাষ্ট্রগুলো আছে, গালফের শেখ শাসিত রাষ্ট্রগুলো এবং সৌদি আরব, তারা সকলেই এই প্রত্যাহারের বিরোধী। আফগানিস্তানে যেরকমটা ঘটেছে আমরা জানি, এরপরে ইরাকে যা ঘটলো, বাইরের হস্তক্ষেপ দিয়ে এই সমস্যাগুলো সমাধান করে ফেলা যায় না।
যে সিরিয়ায় আমরা জানি যে এতদিন নানান পক্ষ তৎপর থেকেছে, সেখানে একদিকে কথিত ইসলামিক স্টেট বা আইএস তৎপর থেকেছে, আমরা জানি সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস আবার আইএস এর বিরুদ্ধে লড়ছে, আবার আসাদ বিরোধী জোটের মধ্যে আইসিস প্রবেশ করেছে বলে অনেকেই বলেন। তো এই জটিল পরিস্থিতি এখন তো অনেকখানি লোকে মনে করে নিষ্পত্তির দিকে, সমাধানের দিকে, আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন?
না, আমার কাছে তো তেমন সমাধান মতো আমি কিছু দেখি না। ওখানে যে ইসলামিক স্টেট যারা আছে তাদেরকে প্রেসিডেন্ট ট্রাম্প বললেন যে আমরা একেবারে শেষ করে দিয়েছি, তারা যে শেষ হয়ে যায়নি, যে এদের বিরুদ্ধে আক্রমণে সফল হয়ে তারা সেটা প্রমাণ করলো। একটা হচ্ছে ওখান থেকে যদিও তাদেরকে অনেকটা কাবু করা হয়েছে, শেষ করা হয়নি, কাবু করা হয়েছে, অনেক এলাকা তাদের কবল থেকে, অধিকাংশ এলাকা মুক্ত করে ফেলা হয়েছে, ইরাকে যেমনটা করা হয়েছে, কিন্তু তারা এখন হচ্ছেটা কি না, কৌশল পাল্টাচ্ছে, তারা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে এবং ওখান থেকে ছড়িয়ে ছিটিয়ে যা তারা পশ্চিমা দেশগুলোতে তাদের সমর্থকদের দ্বারা নাশকতামূলক কাণ্ড কারখানা করছে। আবার এরা মানে সৌদি আরব এবং অন্যান্য শেখ শাসিত দেশ, এদের উপরও আক্রমণ চালাবে, তাদের এখানে যদি নাস্তানাবুদ করে একেবারে শেষ করে দেওয়া হয়, তারা তখন ওখান আস্তে আস্তে অন্য দেশগুলোতে আরো বেশি পরিমাণে অনুপ্রবেশ করবে, ইনফিল্ট্রেট করবে। এমনকি ইরানেও এই সাম্প্রতিক সময়ে মানে কয়েক সপ্তাহের ভিতরে তো পরপর দুটো নাশকতামূলক আক্রমণ ঘটেছে, একটা তো বেশ বড় সড়ো। ফলে সবাই মানে এদের নিয়ে উদ্বিগ্ন এবং একমাত্র যেটা দেখা যাচ্ছে যে গত বছর বা দেড় বছরের ভিতরে তুরস্কে আর এরা কোনো হামলা করেনি, সেটা একটা হতে পারে তাদের এদের বিরুদ্ধে যে সমস্ত প্রতিরক্ষামূলক ব্যবস্থা সেগুলা নজরদারি অন্যান্য সব তারা অনেক কঠোর করেছে। আরেকটা অনেক আগে থেকে অভিযোগ ছিল যে এদেরকে গোপনে তুরস্ক প্রথম দিকে অন্তত অস্ত্র শস্ত্র সরবরাহ করেছিল, সেই অভিযোগ সৌদি আরবের বিরুদ্ধে আছে। প্রথম সিরিয়ার প্রেসিডেন্ট হাফেজ আসাদকে কাবু করার জন্য এদেরকে সৌদি আরব অন্যান্য শাসিত দেশগুলো সমর্থন দিয়েছিল বলে পশ্চিমা সংবাদপত্রেই মিডিয়াতেই খবর এসেছিল। এখন যখন তাদের নিজেদের সিংহাসন হুমকির মুখে, এদের হুমকির কারণে তারা এখন এদের থেকে সমর্থন প্রত্যাহার করেছে। আর আপনি যেটা বলছেন যে ডেমোক্রেটিক ফ্রন্ট যেটা প্রথমে আরব স্প্রিং এর সময় যেটা আসাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল, সংগ্রামে নেমেছিল, তাদের মধ্যে ঢুকেছে কিছু ইসলামিক স্টেট, খেলাফতের লোক, এটা হতেই পারে, অসম্ভব কিছু না, কৌশলগত কারণে তারা প্রবেশ করতে পারে। কিন্তু নেতৃত্ব নিঃসন্দেহে সেকুলার গণতান্ত্রিক ফোর্স এর মধ্যে আছে। কিন্তু সেখানে আর একটা ব্যাখ্যা দরকার আছে, এই যে সেই এখানকার সেকুলার গণতান্ত্রিক ফোর যেটা আসাদের বিরুদ্ধে অরিজিনালি সংগ্রামে নেমেছিল, যারা এখনো আছে, তাদের মধ্যে কিন্তু অনেক দ্বিধা বিভক্তি, অনেক অনেকগুলো গ্রুপ আছে, ফলে সেখানেও একটা সংহত অবস্থা নেই। মোট কথা, বাইরের হস্তক্ষেপের কারণে সিরিয়াতে এখন এমন একটা অবস্থা হয়েছে যে যুক্তরাষ্ট্র উইথড্র করলে ভালো হবে না উইথড্র না করলে ভালো হবে, এটাও অনেকে মনে করেন যে হয়তো প্রত্যাহার করা ওই অঞ্চলের জন্য ভালো, কিন্তু প্রত্যাহার করলে যুক্তরাষ্ট্রের ক্ষতি হবে না লাভ হবে, সেই দৃষ্টিভঙ্গি থেকে যদি প্রশ্ন করা হয়, যেমন সেনেটর গ্রাহাম অনেকেই মনে করেন যে এটা প্রত্যাহার না করা ভালো, কিন্তু তিনি সেভাবে না বলে বলছেন যে আরো ধীরে ধীরে, এই কথাটাই তারা বলছেন, কিন্তু আসলে অনেকে চান না যুক্তরাষ্ট্র সেখান থেকে অদূর ভবিষ্যতে প্রত্যাহার করুক। ধীরে ধীরে বলা মানে হচ্ছে এইটা আপাতত প্রেসিডেন্ট একটা ঘোষণা দিয়ে ফেলেছেন, এইটা একটু ব্যাক বার্নারে ফেলে দিতে পারছেন এই আর।
আপনি একটু আগে আফগানিস্তান এবং ইরাক প্রসঙ্গটি উত্থাপন করেছিলেন, তো আফগানিস্তানে উগ্রবাদ দমনের দিকে নজর না দিয়ে কিংবা আফগানিস্তানের যে অভিযান হয়েছিল সেটা সম্পূর্ণ না করেই ইরাক আক্রমণ করে তদানীন্তন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ যে ভুলটা করেছিলেন, আপনি কি মনে করেন যে ট্রাম্প সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার করে সেরকম কোনো ভুল করবেন?
এখন এটা বলা মুশকিল, আফগানিস্তানে তো এখনো কিছু হয়নি, এখন তো সেখানে সেই সমস্যা লেগেই আছে যেটা আপনি বললেন, এবং ইরাকও এখনো পর্যন্ত স্টেবল না, ইরাকে এখনো নানা ধরনের গোলযোগ লেগে আছে, মনে হচ্ছে যেন মানে সন্ত্রাসী যে বাহিনীগুলো ছিল বিশেষ করে ইসলামিক স্টেট, এদেরকে খতম করা হয়েছে, কিন্তু তারা হয়তো ঘাপচি মেরে আছে অথবা আপাতত কিছুটা পর্যুদস্ত হয়ে তারা রিগ্রুপ করার চেষ্টা করছে, কিন্তু দেশে দেশে এই পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাক, সৌদি আরব বিভিন্ন দেশে তো প্রায়ই এরা মাঝে মাঝে আক্রমণ চালাচ্ছে, পশ্চিমা দেশগুলোতে ছোটখাটো উটকো আক্রমণ চালাচ্ছে, ফলে এরা নানা বিস্ফোরণের মতো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, এবং এই সবকিছু মূলে কিন্তু এই ভাই বহির্বিশ্বের এই যে ইন্টারভেনশন, এটা এখন মানে হস্তক্ষেপ করে, বাইরের হস্তক্ষেপ করে, মূল এখন থেকে অনেক বছর আগে সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তান প্রায় দখল করে নেওয়ার অবস্থা, সেই মানে ইন্টারভেনশন করেছিল তখনকার প্রেসিডেন্টের পক্ষে, সেই থেকে যে শুরু হলো এবং মধ্যপ্রাচ্যে যে একটার পর একটা বাইরের ইন্টারভেনশন, এটা ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে এটা বলা মুশকিল। আমরা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের স্বার্থের দিক বিবেচনা করে আমরা যদি ভাবি, তাহলে আমার মনে হয়, আমি ব্যক্তিগত মনে করি, দীর্ঘমেয়াদী বিচারে যুক্তরাষ্ট্র ওখান থেকে চলে আসলে নানা ধরনের সমস্যা উদ্ভব হতে পারে যুক্তরাষ্ট্রের জন্য, কিন্তু ওই অঞ্চলের শান্তি বা অশান্তি, সেই অস্থিতিশীল পরিস্থিতি কিন্তু আরো দীর্ঘদিন বহাল থাকবে বলেই আমার ধারণা।
সিরিয়ার ব্যাপারে এক ধরনের ধীরে চলো নীতি প্রেসিডেন্ট বারাক ওবামাও কিন্তু নিয়েছিলেন, তিনি সরাসরি হস্তক্ষেপে যাননি, যেমন ঘটনা আফগানিস্তানে ঘটেছে কিংবা ইরাকে ঘটেছে, সেই পথে প্রেসিডেন্ট বারাক ওবামা যাননি, কারণ তিনি বোধহয় আন্দাজ করতে পেরেছিলেন যে সমস্যাটা আফগানিস্তান কিংবা ইরাকের মতো জটিল হয়ে যেতে পারে। আবার অন্যদিকে এটাও অনেকেই বলেন যে তিনি আশঙ্কা করছিলেন যে প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতাচ্যুত করার এই প্রচেষ্টার মধ্য দিয়ে আবার সেখানে ইসলামিক যে স্টেট বা আইএস অনেকখানি তৎপর হয়ে উঠবে, এবং সেই নীতিটি তিনি তখন গ্রহণ করেছিলেন। আপনি এই জিনিসটাকে কিভাবে দেখছেন?
হ্যাঁ, খুব কসাসলি একবার উনি কিন্তু রেড লাইন বলেছিলেন, যে আমার একটা রেড লাইন সেখানে, যদি সম্ভবত উনি বলেছিলেন, এতদিন পরে আমার খেয়াল নেই, সম্ভবত বলেছিলেন কেমিক্যাল ওয়েপন্স বা বায়োলজিক্যাল ওয়েপন যদি ইউজ করা হয়, অস্ত্র, এই ধরনের কথা, সেটা করার পরেও তিনি প্রত্যক্ষ হস্তক্ষেপ থেকে বিরত থেকেছেন। তার কারণটা কি? কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র একটার পর ইন্টারভেনশনে জড়িয়ে দেখেছে যে আপনার ভিয়েতনামে সবচেয়ে বড় শিক্ষা ভিয়েতনাম থেকে, তারপর আফগানিস্তানে কয়েক যুগ থেকে আফগানিস্তানে তারা ইনভলভ, কিছুই তো এখনো হচ্ছে না সেখানে, এখনো সেই অশান্তি চলছে এবং পুরো অঞ্চল পাকিস্তানও ডিস্টেবিলাইজড, এবং পাকিস্তান আফগানিস্তানকে কেন্দ্র করে পাকিস্তানের ডিস্টেবিলাইজড হওয়ার কারণে, অস্থিতিশীল হওয়ার কারণে পাকিস্তানের সামরিক বাহিনী সেখানে গণতন্ত্রের উপরে মানে রীতিমতো গণতন্ত্রের শ্বাস রোধ করে বসে আছে। যিনি যখন শাসক হন তাকে বস্তুত সামরিক বাহিনী সেখানে ডিকটেট করে, এবং পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রনীতি প্রতিরক্ষা নীতি সবই সামরিক বাহিনী সে দেশে কন্ট্রোল করে। ফলে এই আফগানিস্তানে হস্তক্ষেপ করতে আফগানিস্তান গেছে শেষ হয়ে, পাকিস্তানের অবস্থা এরকম, ইরাকে হস্তক্ষেপ করতে যে সেখানে লক্ষ লক্ষ লোক প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে মারা গেছে, দেশের অর্থনীতিতে কয়েকশো বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে, এবং দেশটা কত যুগ পরে আবার একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তার সম্ভাবনা খুব কম। সিরিয়াতে এই হস্তক্ষেপের পরিণতিতে ওদের আন্দোলনের পরিণতি হস্তক্ষেপের পরিণতি সিরিয়ার অর্ধেকের বেশি লোক দেশ থেকে বাইরে গিয়ে আশ্রয় নিতে হয়েছে, এবং সিরিয়ার পুরো অর্থনীতি সম্পূর্ণভাবে একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফলে এই যে বাইরের হস্তক্ষেপের পরিণতি সম্পর্কে ওবামা বা তার উপদেষ্টারা ভালোভাবে পড়াশোনা করে অধ্যয়ন করে দেখেছিলেন যে এর ফল হয়তো ওই দেশগুলোর জন্য ভালো হোক না হোক, যুক্তরাষ্ট্রের জন্য তো ভালো হবে না, কারণ এক সেকেন্ডে বলা উচিত যে ইরাক এবং আফগানিস্তানে দুই যুদ্ধ করতে গিয়ে আমেরিকার $1 trillion বেশি প্রত্যক্ষ এবং তাৎক্ষণিক ভাবে খরচ হয়ে গেছিল কয়েক বছরের মধ্যে, এবং সেটা প্রেসিডেন্ট জুনিয়র বুশের একদম শেষ পর্যায়ে যখন যুক্তরাষ্ট্রের অর্থনীতি প্রায় মুখ থুপড়ে পড়েছিল এই যুদ্ধের ফলাফল এই অর্থনৈতিক ক্ষেত্রে সেটা একটা প্রধান কারণ। ফলে ওবামা সেগুলা থেকে বিরত থেকেছেন এখনো, সেই জন্যই আপনি বলছিলাম যে প্রেসিডেন্ট এককভাবে হুইমজিক্যালি এই সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প তা না, উপদেষ্টাদের মধ্যে অনেক সামরিক অসামরিক উপদেষ্টাদের মধ্যে অনেকেও কিন্তু তার মতের সমর্থক, বিরোধীও অনেকে আছেন যেমন সেনেটর গ্রাহাম এবং অনেকে।
জনাব সৈয়দ মাহমুদুল্লাহ, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ আমাকে কিছু বলতে সুযোগ দেওয়ার।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
40 বছর ইংল্যান্ডে কাটিয়েছেন ডক্টর তসলিম শাকুর, যার ভেতর 33 বছরই কেটেছে শিক্ষকতা করে। রোহিঙ্গাদের নিয়ে তিনি বিলেতে বেশ কিছু সেমিনার, সভা, ছবি প্রদর্শনী ইত্যাদি করেছেন। সামারে নিউ ইয়র্কে একটি বিশেষ অনুষ্ঠান করতে চলেছেন তিনি। আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি আকবর হায়দার কিরণ ভয়েস অফ আমেরিকার হয়ে কথা বলেছেন ডক্টর তসলিম শাকুরের সঙ্গে।
প্রফেসর তসলিম শাকুর, আপনাকে ভয়েস অফ আমেরিকার সাক্ষাৎকার জানাচ্ছি, আন্তরিক স্বাগতম। আপনি কেমন আছেন?
খুব ভালো, এবং অত্যন্ত ধন্যবাদ আমাকে এত অল্প সময়ের জন্য আপনারা দেখেছেন। আমি জানি না কতটুকু আপনাদেরকে সাহায্য করতে পারব।
আপনি তো সংক্ষিপ্ত সফরে এখন নিউ ইয়র্কে আছেন, আপনি ইংল্যান্ডে বহু বছর ছিলেন, প্রায় 40 বছর শিক্ষকতা করেছেন, 33 বছর, একটু বলবেন আপনি কবে থেকে ছিলেন, কোথায় শিক্ষকতা করেছেন, কি বিষয়ে?
আচ্ছা, হ্যাঁ, আমি প্রথম 1977 সালে আসছিলাম ইউনাইটেড নেশনস ফেলোশিপ নিয়ে, তখন মাস্টার্স করতে আসছিলাম। আমি আর্কিটেকচারের ফার্স্ট ক্লাস পেয়ে যখন পাস করলাম তখনই আমাকে এতে দিল স্কলারশিপ, আরও বড় জন আমরা ইউএন আর ওয়ার্ল্ড ব্যাঙ্কের চাকরির জন্য। তো আমরা তখন এক বছর মাস্টার্স করলাম সিভিল ইউনিভার্সিটিতে, তারপরে সেখান থেকে আবার ব্যাক করলাম দেশে। আমাদেরকে একটা দিতে হয়েছিল, আমাদেরকে একটা রাইটিং দিতে হয়েছিল, আমরা 3-4 বছর চাকরি করব। কিন্তু ঘটনাচক্রে এমন হলো তখন আমাদেরকে চাকরি দেওয়ার সময় ওরা আর পেলো না, তো উই ওয়ার ফিনিশড উইদিন 3 ইয়ার্স। তখন আমরা ইউনাইটেড নেশনস আর ওয়ার্ল্ড ব্যাঙ্কের অল্প পরিসরে লোকদের জন্য কাজ করতে চেয়েছিলাম। তারপরে আবার ডক্টরেট পেলাম কমনওয়েলথ স্কলারশিপ 1982 সালে লিভারপুলে, তখন ওই বাস্তুহারের উপরে আমার পিএইচডি ছিল, ঢাকার বাস্তুহারা। আর এর আগেও আমি মাস্টার করেছিলাম ঢাকার স্লামের উপরে। তো যদিও আর্কিটেকচার আমার পড়াশোনা, কিন্তু আমার রিসার্চ সবসময় নিম্ন যারা নিম্ন ইয়ের উপরে লোকজন কাজ করে, গরিব মানুষদের উপরেই বাড়িঘরের সংস্থা ছিল। তো পিএইচডি করলাম, পিএইচডি করার পরেই তারপরে পোস্টডক অক্সফোর্ডে 1 বছর, লন্ডন ইউনিভার্সিটি 3 বছর, শেফিল্ডে 4 বছর করে, পরে ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটি 1 ইউনিভার্সিটি কত প্রায় 26 বছর। তো মোটমাট আমার অধ্যাপনা ওখানে প্রায় 33-34 বছর, আর পড়ালেখা করলাম 6 বছর, তো প্রায় 40 বছর সময়কে বিলাতেই এই উচ্চ শিক্ষাতেই কাটালাম।
আপনি তো অনেক গবেষণার কাজে নিয়োজিত ছিলেন, অনেক পাবলিকেশন আছে আপনার।
জি জি, হ্যাঁ, ওটা ওটাই, বিলাতে থাকলে তো আমাদের উপায় নাই, পাবলিশার প্যারিস যেটা বলে, তো আমি আপনাদের দোয়ায় প্রায় 5-6টা বই লিখেছি গবেষণার উপরে, তত্ত্ব করে এগুলি আর্কিটেকচার থেকে শুরু করে এবং সাহিত্যের উপরে লাগো, যে টিচিং ইমেজিং সাউথ এশিয়ান কালচার ইন ইংলিশ, তা আমি পড়াতাম অনেক ভিন্ন ধর্মী সাবজেক্ট, যেমন একটা সাউথ এশিয়ান কালচার পড়াতাম, তারপরে মেডিকেল জিওগ্রাফি পড়াতাম, আবার সাস্টেনেবিলিটি পড়াতাম, তো এরকম আমার ডক্টরেট স্টুডেন্টরা তোমার অনেক ভ্যারাইটি উপরে ছিল, তো আলাদা এখন সব কিছু হয়ে মোটামুটি শেষ করলো। আমি গত 31 তারিখে তাড়াতাড়ি রিটায়ার নিলাম, কারণ আমার আনফর্চুনেটলি আমার ওয়াইফ ও আগে ও MBA পেয়েছে ইয়ে থেকে, কুইনের থেকে, কিন্তু 2-2.5 বছর আগে মারা গেল, তো আমরা এই জন্য খুব মন খারাপ, তো এখন ছেড়ে ভাবতেছি ইনশাল্লাহ বিলাতে, যে এখন ঢাকায় যে একটা ওই ডক্টর্স উইদাউট বর্ডার্স এর মতন একটা খুলতে চাচ্ছি।
আচ্ছা, সম্প্রতি আপনি রোহিঙ্গাদের বিষয়ে একটি মানে কাজ করেছেন, আমাকে একটু বলবেন?
হ্যাঁ, আপনি আমার দেখতে পাচ্ছেন যে দাড়ি আর চুল আমরা নীল রঙের, তো এটা 1 বছর আগে যখন রোহিঙ্গারা প্রথম আসলো আমাদের এখানে ঢাকায়, তখন থেকেই আমার স্টুডেন্ট যারা হিউম্যান জিওগ্রাফি আমি পড়াই, ওদেরকে নিয়ে ওরাই আমাদেরকে বললো যে আসেন আমরা রোজা টোজা রাখি, তো 1 মাস আমি রোজা রাখছিলাম ওদের জন্য অক্টোবর মাসে, তারপরে আমরা বললাম যে না এইভাবে ইয়ে উঠছে না, তো অ্যাওয়ারনেসটা বাড়ছে না, তো আমরা তখন আমি বললো যে সব স্টুডেন্টকে নিয়ে আমরা চুলটা আমাদের নীল রং করি, তো তখন BBC আসলো যে না, দিস ইজ সামথিং ভেরি ডিফারেন্ট থিং ইউ আর ডুইং, তাই না, দিস ইজ দি ওনলি ওয়ে ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট দিস ইস্যু, এত বড় একটা ইস্যু হলো, তো আমি আমার আমার বন্ধু শাহাবুদ্দিনকে চিনে বোধ হয় পেইন্টার,
পেইন্টার শাহাবুদ্দিন,
হ্যাঁ, আমরা ক্লাস ফ্রেন্ড, আমার 1 বছর সিনিয়র, তো ও বললো যে আচ্ছা তসলিম আমি তোমাকে হেল্প করবো, তো ও একটা সুন্দর ছবি আঁকলো, তো ওই ছবি আর ঢাকার থেকেও তোমার অনেকজন আর্টিস্ট আসছিল, তো আমি গত জুন মাসে আমি ইউনিভার্সিটির বড় ইভেন্ট করি রেজিং অ্যাওয়ারনেস ফর রোহিঙ্গা পিপুল, তো তখন ওই প্যারিয়াপাও আসছিল জুনাপের বিয়ে থেকে জার্মানি থেকে, তো আমরা একটা একটা প্যানেল ডিসকাশন করলাম হোয়াট টু ডু অ্যাবাউট দ্যাম, তারপরে একটা বড় এক্সিবিশন করলাম, তারপরে এরপর থেকে আমি মোটামুটি গান বাজনা করে এখন সবচেয়ে শেষ আমরা একটা কবিতাও লিখলাম তাদের উপরে, এটা ইন্টারন্যাশনাল টাইমসে এবার বেরিয়েছে, তো এগুলো সব কিছু মিলে এখন আমি খুব ইনভলভ।
আপনি তো দেশে যাচ্ছেন রোহিঙ্গাদের সাথে আরো,
অ্যাকচুয়ালি হ্যাঁ, ও তাছাড়া আমি রোহিঙ্গার উপরে ফিল্মও করেছি আমি,
আচ্ছা,
আমি জানি ডকুমেন্টারি আমি রিসার্চও করছি, এবং আমার সাথে অনেক লোকজন আছে, আপনার কবিতাও আবৃত করছে, প্রবন্ধও লিখছে, তা আমার ইচ্ছা আছে এইটাই আপনাদের কাছে আমি সাহায্য চাচ্ছি যে এই সামারে, কারণ দেখেন 1 বছর হয়ে গেল এখনো, কিন্তু
আপনি নিউ ইয়র্কে বোধহয় একটি বিশেষ প্রদর্শনী বা কিছু
করতে চাচ্ছি আগামী জুন মাসের ভিতরে সামারে এখানে এবং টরন্টোতে, দেখেন আপনাদের 70 সালে আপনাদেরও মনে আছে, 31 সালে আমার খুব ভালো মনে আছে, তখন আমরা টিনে যাচ্ছিলাম যেখানে জর্জ হ্যারিসন আর রবিশঙ্কর কত বড় একটা কনসার্ট এই ম্যাডিসন স্কোয়ারে করলো, তারপর থেকে কিন্তু সবাই জানতে বলো বাংলাদেশের একটা জিনিস, এরকম বিলাতেও কিন্তু অনেক হয়েছে, কিন্তু এবারে দেখতেছি দ্যার ইজ সো লিটল অ্যাওয়ারনেস, এটা আমার খুব দুঃখ এবং রাগও লাগছে, এই জন্য ভাবলাম যে আপনাদের সাহায্যে যদি এই সামারে এখানে একটা কবিতা বিধি এবং গান বাজনার
রোহিঙ্গাদের উপরে
এটা যে করতে পারি, আপনাদের এই জন্য যাচ্ছে, আমি একটা দেশের দিকেও আর্টিস্ট আনতাম, বিরাট থেকেও আসতো, আপনাদের এখানেও আসতো।
আপনার কি মনে হয় যে রোহিঙ্গার এই যে ইস্যুটা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে পারে, এটা রোহিঙ্গাদেরকে নিয়ে বাংলাদেশ মানে কি ভবিষ্যতে কি হতে পারে?
আমার তো মনে আছে আপনি তো বুঝতে পারছেন পলিটিক্যালি এটা খুব একটা খারাপ সময় দিয়ে যাচ্ছে, কারণ দেখেন আমরা যখন বাংলাদেশিরা পাকিস্তানে আমাদেরকে আক্রমণ করলো সবাই ইন্ডিয়া গেছে, বাট হু হেল্প আস, ইন্ডিয়ার জনসাধারণ আপনি যত কথা বলেন দে হ্যাভ ডান এ ট্রেমেন্ডাস স্যাক্রিফাইস, তারা নিজেদের জায়গা জমি ছেড়ে দিয়ে আমাদের 1 কোটি লোককে তাদের জায়গা দিয়েছিল, আপনি তো মনে আছে এটা, তো এখন যখন এরা আসলো তখন তো তাদের কেউ নাই, তখন আমাদের শেখ মুজিবও ছিল, আমাদের যখন গেরিলা মুক্তি বাহিনী ছিল, এদের বেচারাদের কি আছে, আর এখন আপনি জানেন যে আমার সবচেয়ে দুঃখ লাগে, এমনিতে সব অত্যাচার করে, তারপরে যে ধরনের মা বোনদেরকে তাদেরকে আপনার রেপ করা হচ্ছে, গ্যাং রেপ, এবং সেই সব গ্যাং রেপের বাচ্চাও এখন হচ্ছে, না ইউ টেল মি, নান অফ দি ওয়ার্ল্ড ইজ রিয়েলি ইন্টারেস্টেড, না ইন্ডিয়া, না রাশিয়া, না চায়না, এখন ইউরোপ আর আমেরিকা আমি যতদূর জানি এরা নিউট্রাল আছে, তো আমি বলছি ইউরোপ আমেরিকা নিয়েই যদি আমরা একটা ইয়ে করি,
যুক্তরাষ্ট্র কিন্তু এই ব্যাপারে যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে এবং সমর্থন করছে বাংলাদেশকে,
এক করছে, কিন্তু কত হচ্ছে তার জন্য অ্যাওয়ারনেস একটা করে একটা চাপ দিতে হবে, তো আপনি দেখেন এই যে আমি কবিতা লিখছি, অ্যাংসু কুজি আপনি কি সে যে এরকম একটা নোবেল প্রাইজ পেল, হোয়াট দ্য হেল শি হ্যাজ ডান ফর আস, শি হ্যাজ ডান নাথিং ফর দিস। আমি যখন কবিতা লিখছি, শি হ্যাজ বিকাম এ সাইলেন্ট অবজারভার অফ দিস গ্যাং রেপ ওমেন।
ডক্টর তাসিম সাকুর, আমরা আপনার যে নিউ ইয়র্কে যে আপনি ভবিষ্যতে রোহিঙ্গাদেরকে নিয়ে
নিশ্চয়ই করবো
এক্সিবিশন করবেন বা অনুষ্ঠান করবেন, আমরা সেটার অপেক্ষায় থাকলাম। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আপনি যে ভয়েস অফ আমেরিকাকে সময় দিলেন, আপনাকে অনেক
অনেক ধন্যবাদ। আমি আপনার ইয়েতে থ্রুতে সবাইকে আহ্বান জানাচ্ছি যেন আমার সঙ্গে সময়, আপনাদের এখানে অনেক নাম শুনছি নিউ ইয়র্কের বাঙালি পরিবার, বাঙালি পরিবাসী যেন আমাকে সাহায্য করতে পারে এতে আমি কামনা করি।
অবশ্যই
অনেক ধন্যবাদ,
অনেক ধন্যবাদ।
মহাকাশে ভ্রমণ এবং গবেষণার ক্ষেত্রে 2018 সালটি ছিল ব্যস্ত একটি বছর। যেমন নাসার অনুসন্ধানকারী যান ইনসাইটের মঙ্গল গ্রহে সফল অবতরণ, চাঁদের অন্ধকার এলাকায় অবতরণ করে চীনাদের সাফল্য, এসব মিলে বছরটিকে একটি সফল বছর বলে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও আন্তর্জাতিক মহাকাশ গবেষণা স্টেশন 2018 সালে 20তম জন্মবার্ষিকী পালন করেছে। ভয়েস অফ আমেরিকার আরাস আরাবাসাদির প্রতিবেদন থেকে নিয়ে শোনাচ্ছেন ইজাজ বেন হিউসেন।
2018 সালে মহাকাশের অভিযানে মানব জাতি আরও এক ধাপ এগিয়ে যায়। ধনকুবের টেসলা প্রতিষ্ঠানের মালিকের গড়া স্পেস এক্স, যা ইতিমধ্যেই ব্যক্তিগত নবযান প্রস্তুতকারক এবং মহাকাশ ফ্লাইট কোম্পানি হিসেবে স্বীকৃত, সেই স্পেস এক্স প্রতিষ্ঠানের জন্য যা ছিল এক রেকর্ড ব্রেকিং বছর। তাদের এই ফ্যালকন 9 মিশন আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে নানা ধরনের সরবরাহ নিয়ে যায়। স্পেস এক্স সংস্থার এটিই ছিল 19টি উড্ডিনের মধ্যে একটি। স্পেস এক্সের 20তম ফ্লাইটের মাধ্যমে ড্র্যাগন স্পেস কার্গো স্পেস ক্রাফ্টকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। মহাকাশে ভ্রমণের খরচ কমাতে স্পেস এক্স একই রকেট 3-3 বার ব্যবহার করেছে। বাণিজ্যিকভাবে মহাকাশে ভ্রমণ বাস্তবে রূপ নেবে একদিন, তবে খরচ কিন্তু তার নেহাত মন্দ নয়। প্রতিটি ফ্লাইটে এর খরচ পড়বে $2,00,000 মতো। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র 2018 সালে তাঁর 20তম জন্মবার্ষিকী পালন করে। যুক্তরাষ্ট্র, ক্যানাডা, রাশিয়া, জাপান এবং 12 সদস্যের ইউরোপিয়ান স্পেস এজেন্সির সমন্বয়ে গঠিত এটি একটি রিসার্চ কনসোর্টিয়ামের দায়িত্ব পালন করছে। গবেষকেরা জানাচ্ছেন যে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের 5টি টয়লেট এবং এক্সারসাইজ প্ল্যাটফর্ম থেকে নেয়া নমুনায় ব্যাকটেরিয়ার সন্ধান মিলেছে, যা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী, যা নিঃসন্দেহে এক উদ্বেগের বিষয়। মনুষ্য দেহে যা প্রায় 80% নিশ্চিতভাবে সংক্রমণ ঘটাতে পারে। চীনও মহাকাশ অভিযানে সাফল্যের স্বাক্ষর রাখতে শুরু করেছে। জানুয়ারি মাসেই তাদের লুনার যানটি চাঁদের অন্ধকারাচ্ছন্ন এলাকায় সফলভাবে অবতরণ করে। তাদের যানে পরিবহন করে নিয়ে যাওয়া হয়েছে আলু ও সরিষার দানাসহ রেশম গুটির ডিম। চাঁদের স্বল্প মাধ্যাকর্ষণে এরা কীভাবে জন্মাবে তাই চীনা বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করবেন। ন্যাসার গভীর মহাকাশ অনুসন্ধানকারী যান অসিরিক্স রেক্স বিশাল অট্টালিকাসম একটি উপগ্রহ বেনুর মাত্র 12 মাইলের কাছাকাছি দিয়ে সম্প্রতি তা উড়ে যায়। অসিরিক্সের সেখানে পৌঁছাতে 2 বছর সময় লেগেছে। বিজ্ঞানীরা সেখানে তরল পানির অস্তিত্বের আবিষ্কারে বিস্মিত হয়েছেন। 150 বছরের মধ্যে উপগ্রহ বেনুর পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হতে পারে, সেই সম্ভাবনাও তারা খুঁজে দেখছেন। 1977 সালে ন্যাসা তাদের ভয়েজার 2 অনুসন্ধানকারী যানটি মহাকাশে নিক্ষেপের পর এবছরই ভয়েজার 2 রোদের অনবরত বিকিরণ সামগ্রী ও চৌম্বক ক্ষেত্রের বাইরে এসে পৌঁছেছে। বর্তমানে ভয়েজার 2 যানটি পৃথিবী থেকে 11 বিলিয়ন মাইল দূরে রোদের চৌম্বক ক্ষেত্রের কাছাকাছি অবস্থান করছে। সেখান থেকে পৃথিবীতে তার তথ্য পাঠাতে সময় লাগছে 16.5 ঘন্টার মতো। অবশেষে অতি সম্প্রতি আমরা ন্যাসার মার্স অনুসন্ধানকারী যান ইনসাইটের সফল অবতরণ এবং বিজ্ঞানীদের বিজয় উল্লাস টিভিতে প্রত্যক্ষ করেছি। মার্সের অনুসন্ধানে ইনসাইট যানকে 2 বছরব্যাপী মিশনে পাঠানো হয়েছে। মার্সের 300 মিলিয়ন মাইল পথ পাড়ি দিতে ইনসাইটের সময় লেগেছে 6 মাস। অবতরণের কয়েক মিনিটের মধ্যে ইনসাইট মার্শিয়ান সার্ফেসের অসাধারণ কিছু ছবি পৃথিবীতে পাঠায়। 1919 সালে প্রবেশের পর পৃথিবী থেকে যারা উপরে গবেষণায় নিয়োজিত আছেন তাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি।
বর্তমানে সারা বিশ্বে ক্রমবর্ধমান হারে মানুষের ভূমি দখল, জলবায়ু পরিবর্তনের প্রভাব, বিশেষত বন্যপ্রাণীদের নিধন এবং সর্বোপরি পশু চোরাচালানিদের দৌরাত্ব্যে বন্যপ্রাণীসমূহ চাপের মুখে পড়েছে। এ বিষয়ে আজকের বিজ্ঞান পর্বে ভয়েস অফ আমেরিকা সংবাদদাতা ফেইথ লাপিডাসের প্রতিবেদন শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।
বর্তমানে সারা বিশ্বজুড়ে ক্রমবর্ধমান হারে মানুষের ভূমিদখল, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং বিশেষত বন্যপ্রাণী নিধন এবং সর্বোপরি পশু চোরা চালানকারীদের দৌরাত্ম্যে বিশ্বব্যাপী বন্যপ্রাণী সমূহ এক ক্রমবর্ধমান চাপের মুখে এসে দাঁড়িয়েছে। হিসেব করে দেখা গেছে যে বিশ্বব্যাপী বন্যপ্রাণী পাচারের বাজার মূল্য হলো গিয়ে $2,30,00,000 বেশি। সংরক্ষণকারীরা তাই সবচেয়ে বেশি বিপন্ন প্রজাতির বন্যপ্রাণীদের বাঁচাতে সব রকমের চেষ্টা করছেন। গ্রীষ্মমণ্ডল বনাঞ্চল থেকে শুরু করে আফ্রিকা মহাদেশের বনাঞ্চল অবধি বিস্তৃত অঞ্চল জুড়ে বন্য প্রাণীদের প্রজাতিগুলির মধ্যে যেগুলি শিকারী এবং চোরাচালানকারীদের বিশেষভাবে আকৃষ্ট করে সেই প্রজাতিগুলি কিন্তু ক্রমশ একটি হুমকির মুখে এসে দাঁড়িয়েছে। শুধু এই ধরনের প্রাণী নয়, বলতে গেলে হাজার হাজার মাকড়সা, ব্যাং, সরীসৃপ এবং মেরুদণ্ডহীন প্রাণীদের প্রতি বছর চোরাচালান করা হয়। কলম্বিয়া মহাদেশের গোল্ডেন পয়জন ডার্ট নামে প্রজাতির ব্যাংটি সব থেকে বেশি পাচার হয়। অপর্যাপ্তভাবে সীমান্ত নিয়ন্ত্রণ এবং শুল্ক বিভাগের কর্মকর্তাদের প্রশিক্ষণের অভাবের দরুন এই বন্য প্রাণী পাচারের $1,000,000,000 ব্যবসা কিন্তু আজও চালানো সম্ভব হচ্ছে। আফ্রিকা মহাদেশে আন্তর্জাতিক পশু কল্যাণ সমিতি কেনিয়া এবং ট্যানজানিয়ার অভিবাসী দপ্তর এবং বন্য প্রাণী দপ্তরের কর্মকর্তাদের অবৈধ বন্যপ্রাণী এবং পণ্যগুলি কিভাবে শনাক্তকরণ করা যায় সে বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করছেন। এ বিষয়ে ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যানিমাল ওয়েলফেয়ার অর্থাৎ পশু কল্যাণের জন্য আন্তর্জাতিক যে তহবিল, সেই সংস্থার সহসভাপতি ফে কিউভাস বলেন,
Tanzania is porous is an understatement. It's wide open. And in some respects it should be because there are Maasai and other indigenous communities that live on both sides of the border and to them that border is imaginary.
কেনিয়া এবং তানজানিয়ার অন্তর্বর্তী সীমান্ত অঞ্চলটি দিয়ে যত্রতত্র অনুপ্রবেশ করা যায় এ কথাটা বললে বোধহয় খুবই কম বলা হবে, কেননা এই সীমান্তটি পুরোপুরি খোলামেলা। এটা হওয়াটাই বাঞ্ছনীয়, কেননা এই সীমান্তের দুই ধারে মাসাই এবং অন্যান্য আদিবাসী সম্প্রদায় যে বসবাস করে থাকে তাদের কাছে কিন্তু এই সীমান্তটি কাল্পনিক, অর্থাৎ তারা ধরে নেয় যে এখানে একটি সীমান্ত বরাবর দেয়াল রয়েছে। সংরক্ষণকারীরা এই চোরাচালানকারীদের কাছ থেকে কৃষ্ণবর্ণের রায়নো অথবা গন্ডারদের বাঁচানোর জন্য কঠোর পরিশ্রম করে চলেছে। বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করে এবং আরো নানা ধরনের কৌশল অবলম্বন করে কেনিয়ার কর্তৃপক্ষ এই সব পশুদের প্রাণ রক্ষা করতে সাহায্য করছে। ধাপে ধাপে সুরক্ষা ব্যবস্থার উন্নতি করার জন্য উগান্ডা এবং রুয়ান্ডাতেও গরিলার জনসংখ্যা বৃদ্ধি করা হয়েছে। রুয়ান্ডা দেশটির জন্য গরিলার জনসংখ্যা বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই দেশের অনেকটা আয়ের উৎস হল গিয়ে পর্যটন ব্যবসা। অনেকেই এই গরিলাদের দেখতে এখানে আসে। এই সব পর্যটক অথবা সাফারিদের পারমিট ফি অর্থাৎ দেখার প্রবেশ মূল্য বৃদ্ধি করার ফলে দর্শকদের সংখ্যা অনেকটাই হ্রাস পেয়েছে। এই কারণেই গত বছর আগস্ট মাসে পারমিট ফি 30% কমিয়ে দেওয়া হয়েছে এবং এতে আশা করা হচ্ছে যে এই বন্য প্রাণীদের দেখতে আবার পর্যটকেরা পাহাড়ে এসে ভিড় করবে। বিভিন্ন ধরনের বন্যপ্রাণী এবং নানা উদ্ভিদের প্রজাতিদের সংরক্ষণের জন্য এই যে প্রচেষ্টাগুলি শুরু করা হয়েছে সেটি কিন্তু ধীরে ধীরে তার ফল দিতে শুরু করবে বলে আশা করা হচ্ছে। কিন্তু এর ভিতরেও আবার আরেকটি বিপদ, যেটি সারা বিশ্বের প্রাণী এবং উদ্ভিদদের হুমকি দিচ্ছে, সেটা হলো গিয়ে জলবায়ু পরিবর্তন। এই কারণেই সংরক্ষণকারীরা এই পরিবর্তনগুলি বন্য প্রাণীদের কিভাবে প্রভাবিত করতে পারে এবং সেই পরিবর্তনের প্রভাব থেকে বিভিন্ন প্রজাতির প্রাণী এবং উদ্ভিদরা কিভাবে নিজেদের রক্ষা করবে তার জন্য নানা ধরনের উন্নয়নশীল উপায় বার করবার জন্য সংরক্ষণ গোষ্ঠীগুলি কিন্তু ক্রমাগত কাজ করে চলেছে।
আর এখন সংক্ষিপ্ত সংবাদ শোনাচ্ছেন সরকার কবিরউদ্দিন।
জি, আর প্রথমেই শুরুই করছি আমাদের কলকাতা সংবাদদাতাদের দুটি রিপোর্ট দিয়ে। প্রথমেই পরমাশিস ঘোষ রায় শোনাচ্ছেন ভারতের রাজনীতি সমাচার ভোট পূর্ব প্রসঙ্গে।
পশ্চিমবঙ্গ বামফ্রন্টে প্রাক্তন চেয়ারম্যান বিমান বসু এবং সিপিআইএম পার্টির রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রর মতো শীর্ষ নেতারা শরিক দলগুলির সঙ্গে ইতিমধ্যেই দ্বিপাক্ষিক আলোচনা করে তাদের দলীয় কর্মসূচি অনুযায়ী আগামী 3রা ফেব্রুয়ারির ব্রিগেড সমাবেশে ব্যাপক সংখ্যায় কর্মীদের হাজির করানোর বার্তাও দিয়ে রেখেছেন। সিপিএম পার্টির রাজ্য সদর দপ্তর আলিমুদ্দিনের করা বার্তা কোনো নেতাকর্মীর গরহাজির বরদাস্ত করা হবে না, শুধুমাত্র অসুস্থ হলে ছাড় দেওয়া হবে। সিপিএম পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানিয়েছেন, লোকসভা ভোটের আগে সংগঠন মজবুত করার পাশাপাশি ব্রিগেডে বড় মাপের সমাবেশকেও গুরুত্ব দিচ্ছে তারা। সীতারাম ইয়েচুরির কথায়, সিপিএম চাইছে ভারত থেকে বিজেপিকে সরাতে আর রাজ্য থেকে তৃণমূলকে সরাতে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আর এবার দীপঙ্কর চক্রবর্তীর একটি রিপোর্ট।
গড়িয়াহাট মোড়ে বিখ্যাত শাড়ি কাপড়ের দোকান ট্রেডার্স অ্যাসেম্বলির লাগোয়া হকার স্টলে আগুন লাগে কাল রাত পৌনে একটা নাগাদ। দেখতে দেখতে সেই আগুন ছড়িয়ে পড়ে বহুতল ভবনটিতে। দমকলের 19টি ইঞ্জিনের সাহায্যে দীর্ঘ 11 ঘন্টা পরে আগুন আয়ত্তে আসে। কেউ হতাহত না হলেও লক্ষ লক্ষ টাকার সামগ্রী সহ প্রাচীন ঐতিহ্যবাহী শাড়ি কাপড়ের দোকান ট্রেডার্স অ্যাসেম্বলি ভস্মীভূত। বাড়িটিতেও বিপজ্জনক ফাটল ধরেছে। আজ সকালে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ঘটনাস্থলে গিয়ে বলেন, একটা সমস্যা আছে, হকারদের জন্য চাকা লাগানো ঠেলাগাড়ির কথা ভাবা হচ্ছে। এই স্টলগুলো থাকায় দমকল বাহিনীর কাজের অসুবিধে হয়েছে, ক্ষতি হয়েছে হকারদেরও। মেয়র যে সমস্যার কথা বলেছেন সেটা হলো, গোটা গড়িয়াহাট পাড়াটাই হকারদের দখলে চলে গিয়েছে, অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ এদের সরানো যাবে না, ফলে যা হওয়ার তাই হয়েছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের পর এবার পাকিস্তান সমাচার। পাকিস্তানে 12-এরও বেশি সন্ত্রাস প্রতিরোধ কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস। সন্ত্রাস প্রতিরোধের ওই কর্মীরা মাঝবয়সী এক দম্পতি, তাঁদের কিশোরী এক কন্যা এবং পারিবারিক এক বন্ধুকে হত্যা করার একদিন পরেই ওই গ্রেফতারির ঘটনা ঘটে। ওই কর্মীরা ঘটনাকে ইসলামিক স্টেট জঙ্গিদের সঙ্গে বন্দুক লড়াইয়ের সময় সংঘটিত বলে উল্লেখ করেছে। নিহতদের আত্মীয় পরিজন ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য মোতাবেক ওদেরকে হত্যা করা হয় জেনে বুঝে, একেবারে ঠান্ডা মাথায়। পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন পত্রিকার খবরে প্রকাশ, পরিবারটির আত্মীয় পরিজনেরা মিলে এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে পাকিস্তানের সাহিওয়াল শহরে উপবেশন ধর্মঘটের অবস্থান নিয়েছেন এবং মৃতদেহগুলোতে কাউকে তারা হাত লাগাতে দিচ্ছেন না। ডন পত্রিকার বিবরণ মোতাবেক জানা গিয়েছে, পরিবারের একটি পুত্র সন্তান টেলিভিশনের রিপোর্টে জানায়, পরিবারটি এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন যখন কিনা পুলিশ তাদের ওপর গুলি বর্ষণ করে। গাড়িতে কোনো অস্ত্র ছিল না, গাড়ি থেকেও কোনো গুলি ছোঁড়া হয়নি বলে ডন পত্রিকার রিপোর্টেও উল্লেখ করা হয়েছে। আর এবার আফগানিস্তান সমাচার। আফগানিস্তানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া শেষ হয়েছে আজ রবিবার দিন। প্রেসিডেন্ট আশরাফ গানি এবং তার ক্ষমতাসীন সরকার, তার শরিক পক্ষ আবদুল্লাহ আবদুল্লাহ প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের মধ্যে সামিল রয়েছেন। গানি এবং 2014 সালের বিরোধিত নির্বাচন শেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা সম্পন্ন রফা মোতাবেক প্রধান নির্বাহী কর্তা রূপে নিযুক্ত আবদুল্লাহ আবদুল্লাহ নিরপেক্ষ নির্বাচন কমিশন IEC মনোনয়নপত্র দাখিল পর্ব বন্ধ করবার ঠিক আগের মুহূর্তে মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনী এ প্রক্রিয়ার আগ মুহূর্তে ভোরের দিকে আফগানিস্তানের পূর্বাঞ্চলবর্তী লোগার প্রদেশে আত্মঘাতী গাড়ির বোমা হামলা হয় সরকারি এক গাড়ি বহরের ওপর, যাতে আরক্ষা বাহিনীর কম হল 8 সৈনিক নিহত হয়। এবার কয়েকটি শিরোনাম সংবাদ। যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের মাসব্যাপী আংশিক অচলাবস্থা শাটডাউন খতম করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর কড়া অভিবাসন নীতিমালায় সমঝোতা করে যে প্রস্তাবের অবতারণা করেন, ডেমোক্রেট দলীয়রা কাল বিলম্ব না করেই শটান তা প্রত্যাখ্যান করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মেক্সিকো সীমান্ত বরাবর সীমান্তের 370 কিলোমিটার দীর্ঘ ইস্পাতের বেড়া খাড়া করতে প্রয়োজনীয় $600 কোটি বেশি অর্থ তাঁকে দেয়া হোক এবং বিনিময়ে তিনি কিছু সংখ্যক অভিবাসীর বহিষ্কার আদেশ 3 বছরের জন্য মুলতুবি রাখতে সম্মত রইবেন। আর এবার বিশ্বের সবচেয়ে বর্ষীয়ান ব্যক্তির মহাপ্রয়াণ সংবাদ। বিশ্বের সবচেয়ে বর্ষীয়ান ব্যক্তি জাপানের মাসাজো নোমাকা নিদ্রামগ্ন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন 113 বছর বয়সে। জাপানের অসরো শহরে নিজ বাড়িতে আজ রবিবার ভোরের বেলায় জানিয়েছেন তাঁর পরিবারের লোকজন।
আর এই ছিল ভয়েস অফ আমেরিকার আজকের বাংলা অধিবেশনের পরিবেশনাগুলো। আজকের অধিবেশনের প্রযোজক ছিলেন জয়তি দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন ওয়াগনার রবার্টস, আর ফেসবুক সম্প্রচারে ছিলেন সাফিউল মাসুদ। আমি সেলিম হোসেন আজকের অধিবেশন থেকে বিদায় নিচ্ছি। আমার সঙ্গে আছেন,
হ্যাঁ, আমার নাম সরকার কবিরুদ্দিন। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই। সালাম, নমস্কার, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.